আর আমার শুধু 100,
আরে তো দাসী, আরে 104। তো পতি বলছে, আরে কি বলছো তুমি,
আরে এটা ওর বেশি আছে কিন্তু বেশি জ্বর, আর তো কিছু নেই, তোমার 100 ডিগ্রি জ্বর, ওর 104 ডিগ্রি জ্বর, তো তুমি বিরক্ত কেন হচ্ছ, বিচলিত কেন হচ্ছ? না না, আমি মেম সাহেব, আমার বেশি হওয়া আছে, কি করা যায় বলুন। সেই আমাদের আধুনিক কালে জড় জগতের অবস্থা। আমি আর চাই, আর চাই, আর চাই, আর জ্বর আমরা বাড়িয়ে যাচ্ছি, বাড়িয়ে যাচ্ছি। আর এরকম আমাদের ধারণা যে যার জ্বর বেশি সেই জীবনে সফল। জীবনের সফল সাফল্য কি? আমার জ্বর, টাকা পয়সা কত আমি ভোগ করব, যত আমার কাছে বেশি টাকা হবে কত আমার জ্বর বাড়বে, যত আমি সফল এই দুনিয়াতে। আমার কাছে যদি একটা গাড়ি আছে, আমার পাশে যে থাকছে তার দুটো গাড়ি, আরে এরকম কি করে হবে, আমিও দুটো গাড়ি চাই, হ্যাঁ তারপরে পাঁচটা চাই। এইভাবে আমরা জ্বরকে বাড়িয়ে যাচ্ছি, আর এটা প্রগতি কিংবা উন্নতির নামে আমরা জ্বর বাড়িয়ে যাচ্ছি। কার 104 ডিগ্রি জ্বর? বলছে আমি বেশি উন্নত ব্যক্তি। কার 106 ডিগ্রি? না আমি তার চেয়ে বেশি উন্নত। তাহলে কি করে সমাজটা, সমাজের ভেতরে শান্তি হবে, কি করে সুখ পাওয়া যাবে, এটা সম্ভব নয়। যেভাবে যদি কোনো মানুষ, কোনো লোক যদি মদ খায়, মদ খেয়ে ও পাগলের মতো কথা বলে, ও জানে না যে কি বলছে, স্বপ্ন দেখে, সেইভাবে এই দুনিয়াতে জড় জগতে থেকে আমরা সব স্বপ্ন দেখছি। আমার কাছে এই যদি টাকা হয় আমি এত খুশি হব, বড় গাড়ি থাকলে আমি খুশি হব, প্রতিষ্ঠিত ব্যক্তি হলে আমি খুব খুশি হব, কিন্তু এরকম হয় না। যতই আমরা চেষ্টা কেন না করি, এই সুখ কিংবা আনন্দ আমাদের হাতে আসছে আসছে এরকম লাগছে, কিন্তু বেরিয়ে যাচ্ছে হাত। কল্পনা করুন, বিচার করুন, যদি আপনি একটা নদীর তটে দাঁড়িয়ে আছেন, আর সেই নদীর তটে একটা সুন্দর আমের গাছ আছে, আর সেই আমের গাছের ওপর অনেক স্বাদিষ্ট আম আছে, আপনি যখন নদীতে দেখেন আপনাকে কি দেখা, কি দেখবেন আপনি? ওই আমের প্রতিবিম্বটা আপনি দেখবেন। আর যদি আপনি ভাবেন ঠিক আছে চলো আমি জলের ভিতরে আমি হাত দিয়ে ওই আমটা নিয়ে নিই, আমটা তো দেখা যাচ্ছে জলের ভেতরে, আর জলের ভেতরে হাত দিয়ে আমরা চেষ্টা করছি ওই আমটাকে পাওয়ার জন্য, কিন্তু যখন আমরা জলের ভেতরে হাত রাখছি কি হচ্ছে, আমটা পাওয়া যাচ্ছে না, শুধু মাছ পাওয়া যাবে, জল পাওয়া যাবে, কিন্তু আম তো পাওয়া যাবে না। এরকম আমরা ভাবছি, আরে কি হলো, আম তো দেখাচ্ছিল ওখানে, আমি দেখছিলাম আমটা তো আছে ওখানে, আবার আমরা অসফল হওয়ার পর দ্বিতীয়বার চেষ্টা করি তবুও আম পাওয়া যাচ্ছে না, এরকম বারবার চেষ্টা করি। কেন চেষ্টা করি? আমি দেখছি তো এখানে আম আছে জলের ভেতরে, আমি দেখছি, তাই জন্য বারবার আমি চেষ্টা করছি আর বারবার অসফল হয়ে যাচ্ছি। কিন্তু আমি এই সরল জিনিসের ব্যাপারে আমি বিচার করি না যে এখানে আমি কেন পাচ্ছি না, আমি দেখছি আমটাকে কিন্তু আমটা পাচ্ছি না, আমার হাতের ভেতরে আসছে না, কেন? উত্তরটা হচ্ছে যে আম আছে কিন্তু অন্য জায়গায়, আম আছে গাছের ওপরে, আমি আমের প্রতিবিম্বটা দেখে তাতে আমি লাভ করার চেষ্টা করছি। সেইভাবে এই জড় জগতে টাকা, ভোগ, প্রতিষ্ঠা, বড় গাড়ি, বাড়ি, এইসব জিনিস সুখের, আসলে সুখের প্রতিবিম্ব মাত্র, এটা আসলে সুখ নয়। আর আমাদের এরকম ধারণা যে এইটুকু পেলে আমি সুখী হব, ওইটুকু পেলে সুখী হব, কিন্তু হয় না। কেন? কারণটা হচ্ছে যে এটা সব প্রতিবিম্ব মাত্র, সুখ আসলে সুখ নয়। মানে কি সুখ জড় জগতে পাওয়াই যাবে না? পাওয়া যাবে, কিন্তু জড় জগতের বস্তুতে নয়। সুখ আছে, আসলে আনন্দ আছে, কিন্তু অন্য জায়গায়। ভগবদ্গীতা ভগবান কৃষ্ণ বলেছেন যে উনার ভক্তি করে আমরা আসলে আনন্দ লাভ করতে পারব। ভগবান কৃষ্ণ উনি তো মূল সৃষ্টিকর্তা, কিন্তু উনার নিবাস স্থান হচ্ছে এই জড় জগতের পরে, ওপরে ওনার ধামে। আর ওখানে আনন্দের জগৎ। ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি করলে আমরা জানতে পারব যে আসলে আনন্দ মানে কি। এখন আমাদের অজ্ঞানের কারণ আমরা ভাবছি যে আমরা এই দেহ, আমরা শরীর, কিন্তু আমরা তো শরীর নয়, আমরা তো আত্মা। যেমন আমি যদি কোনো গাড়ি চালাচ্ছি, তো আমার খাওয়া দাওয়া দরকার, আমার গাড়িরও পেট্রোল আদি ডিজেল সেটাও দরকার। যদি আমি শুধু গাড়িকে আমি পেট্রোল দিই, ভালোভাবে গাড়িকে আমি পরিষ্কার রাখি, গাড়ি ভালোভাবে সার্ভিসিং করি, কিন্তু নিজে আমি অন্য খাই না, আমি ভালোভাবে নিজের শরীরের দেখাশোনা করি না, তাহলে কি হবে? শুধু গাড়িটা সুন্দর হবে আর আমার যে যে ড্রাইভার আছে গাড়িটা তার আমরা কোনো খেয়াল রাখলাম না, তাহলে কি হলো, কি হবে? সেইভাবে আমাদের যে শরীর সেটা গাড়ির সমান, আর আত্মা সে হচ্ছে ড্রাইভারের সমান। যেভাবে ড্রাইভারটা গাড়িকে চালায়, কিন্তু ড্রাইভার গাড়ি নয়। গাড়ির গুরুত্ব আছে নিশ্চয়ই, গাড়ি নিয়ে আমরা অনেক কিছু করতে পারি, অনেক জায়গা যেতে পারি, কিন্তু ড্রাইভার আর গাড়ির মধ্যে পার্থক্যটা নিশ্চয়ই আছে, সেটা জানা উচিত। সেইভাবে এই দেহ, এই জড় জগতে জড় পদার্থের দেহ, এটা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ আছে। এই শরীরকে নিয়ে আমরা অনেক কিছু কাজ করি, কিন্তু আমি শরীর নয়, আমার আর শরীরের মধ্যে পার্থক্য নিশ্চয়ই আছে। এইটা হচ্ছে ভগবদ্গীতার অ আ ই ই প্রাথমিক জ্ঞান। ভগবদ্গীতা এখান থেকে আরম্ভ হয়, কিন্তু দুর্ভাগ্য বিষয় যে আমাদের জড় জগতের শিক্ষা প্রণালীতে কোনো এরকম বিশ্ববিদ্যালয় কিংবা বিদ্যালয় নেই যেখানে এই বিষয়ের উপর জ্ঞান দেওয়া যায়। তো আমরা সুখের খোঁজ করছি এই শরীরের স্তরে, কিন্তু সেটা তো অসম্ভব। গাড়িকে শুধু পেট্রোল দিয়ে আমার কি পেট ভরবে? আমার নিজে তো আমার আহার চাই, আমার তো অন্ন চাই নিজে। সেরকম শরীরে যদি আর যদি আমরা শুধু দেখাশোনা করি, কিন্তু আত্মার অবস্থার জন্য আমরা চিন্তা করি না, তাহলে কি করে আমরা সুখী হব? ভগবদ্গীতা ভগবান কৃষ্ণ বলেছেন, মময় বংশ জীব লোকে জীব ভূত সনাতন মনঃ ষষ্ঠান ইন্দ্রিয়াণি প্রকৃতি স্থানি কর্ষতি। তিনি বলেছেন যে আত্মা, যে জীব, সব জীব আমার অংশ, আর ছোট কোনমাত্র অংশ, আর অংশের কর্তব্য হচ্ছে পূর্ণের সেবা করা। যদি অংশ পূর্ণের সেবা না করে, তার অংশের কোনো মূল্য নাই। যেমন এই আমার আঙ্গুলিটা আছে, এটা মূল্য মূল্য আছে না? আমি লিখতে পারি, আমি অনেক কিছু করতে পারি এই আঙ্গুলিটা থাকলে, কিন্তু যদি এটাকে কেটে আমি ফেলে দিই, আমার শরীর থেকে এটা আলাদা হয়ে গেল, তো ওই আঙ্গুলিটি নিচে পড়ে আছে, তার কি মূল্য? কিছুই না। সেরকম যখন আমরা যে অংশ আছি, আমাদের সম্বন্ধ ভগবান শ্রীকৃষ্ণ যে পূর্ণ তাদের সাথে আছে, কিন্তু এই সম্বন্ধটা যে যদি আমরা ভুলে যাই, আর তার স্বতন্ত্র ভাবনা স্বীকার করে ভোগ করার চেষ্টা করি, তাহলে আমাদের অবস্থা সেরকম হবে যেমন ওই আঙুলিটা কেটে আমরা জমিনের উপরে ফেলে দিয়েছি। একবার কি হলো, শরীরের যে বিভিন্ন অঙ্গ তারা একটা মিটিংয়ের জন্য সবাই এলো, সবাই একটু বিরক্ত ছিল। হাত বলল, আমি এত পরিশ্রম করছি কিন্তু ওই পেটটা এক জায়গায় বসে আছে, আরাম করছে, শুধু খাচ্ছে। পাটা বলল, হ্যাঁ আমিও তো তোমার মতো পরিশ্রম করছি কিন্তু দেখো এই পেটটা আরাম করে বসে আছে, শুধু খাচ্ছে আর পরিশ্রম আমরা করছি। তারপরে আরম্ভ হলো একটা ধারণা। কি হলো ধারণা? না না, করতে হবে, জিন্দাবাদ মুদ্রাবাদ শুরু হলো। কি পেটটা একলা কেন আরাম করবে, আমরাও পেটের মতন আরাম করেই থাকবো। তাহলে পেটটা বললো, ঠিক আছে তোমরা বুঝছো না, আমার গুরুত্ব বুঝছো না তোমরা, ঠিক আছে। তাহলে হাত কার্য করা বন্ধ করে দিল, পাটা কার্য করা বন্ধ করে দিল, চোখটা কাজ করা বন্ধ করে দিল। এভাবে শরীরের প্রত্যেক অঙ্গটা আছে নিজে নিজের কাজটা করা বন্ধ করে দিল। তাহলে যখন পেটে কোনো অন্ন গেল না, কি হলো, প্রত্যেক অঙ্গ অনুভব করতে লাগলো, আরে আমার শক্তিটা কম হয়ে যাচ্ছে, এখন কি হবে। আস্তে 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 করে সবাইকে এটা জ্ঞান হলো যে না, আমাদের সহযোগ করে, কোঅপারেশন করে, আমাদের পেটের ভেতরে অন্ন প্রদান কেলে আমরা সবাই ভালো হবে, আমাদের কল্যাণ হবে। তো সেই রকম যখন আমরা ভগবানের কাছ থেকে স্বতন্ত্র হওয়ার ইচ্ছা করি আর ভাবি ভগবানের সেবা কেন করব, আমি নিজের সেবা করব, আমি স্বতন্ত্র হয়ে ভোগ করব, সে সময় ভগবান বলেন, ঠিক আছে তুমি আমার ভালো ছোট ছেলে, আমার অংশ, আমার বাচ্চা, তুমি আমার কাছ থেকে স্বতন্ত্র হয়ে যেতে চাও, ঠিক আছে তোমার স্বতন্ত্রতা আছে। যখন ভগবান কৃষ্ণ অর্জুনকে কুরুক্ষেত্রের যুদ্ধভূমিতে ভগবদ্গীতার উপদেশ দিলেন, উপদেশ দেওয়ার পরে উনি বললেন অর্জুনকে কি, হে অর্জুন যথেচ্ছসি তথা করু। হে অর্জুন, আমার যে বলা ছিল, উচিত ছিল, আমি বলে দিলাম, তোমাকে গীতার উপদেশটা আমি দিয়ে দিয়েছি, এখন তুমি নির্ণয় করো, তুমি আমার উপদেশটা গ্রহণ করবে, আমি যে বলেছি তুমি মানবে কি না। তুমি স্বতন্ত্র আছো, তুমি যদি চাও আমার উপদেশটা গ্রহণ করবে, আর যদি এরকম করো তাহলে তুমি সুখী হবে। যদি আমার উপদেশটা গ্রহণ না করে অহংকারের কারণ তুমি স্বতন্ত্র হওয়ার ইচ্ছে রাখো, তাহলে তোমার বারংবার এখানে এই জড় জগতে জন্ম মৃত্যু জরা ব্যাধি এই চক্রে আটকে থাকতে হবে। তাই জন্য ভগবান কৃষ্ণের আমাদের সবাইকে লেশমাত্র স্বতন্ত্রতা দিয়েছেন। এই স্বতন্ত্রতা এটা আমরা দুরুপয়োগ করতে পারি না আমরা সদুপয়োগ করতে পারি, মানে আমাদের স্বতন্ত্রতা যে পরিপূর্ণতা এটা হচ্ছে ভগবান কৃষ্ণের শরণে যাওয়া। যখন ভগবান কৃষ্ণের সেবা আমরা করি তখন আমাদের পরম আনন্দ আমরা লাভ করি। সেবা করা এর কাছ থেকে আমরা যা বেশি আনন্দ লাভ করতে পারি, সেবা স্বীকার করে এত আনন্দ পাওয়া যায় না। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আমি একটা ছোট গল্প বলছি আপনাকে, অনেক বছর আগের ব্যাপার, মানে 80 বছর আগের ব্যাপার। ইংল্যান্ডের একটা প্রধানমন্ত্রী ছিলেন, আর সেই সময় আপনি তো জানেন ব্রিটিশ রাজটা এত বড় ছিল, বিশ্বব্যাপী রাজ্য ওনাদের। আর এই প্রধানমন্ত্রী নিজের অফিসে ছিলেন, আর বাইরে অনেকরাই বসেছিল ওনার সঙ্গে দেখা করতে। আর এসে উনি কি বলতেন, ওনাকে সম্মান দিতেন, স্যার স্যার করে বলতেন, কিন্তু অনেক সময় থেকে উনি দরজাটা খুললেন না। তারপর ওনার যে সেক্রেটারি হল উনি ভিতরে গেলেন, দেখলেন যে কি হচ্ছে, যে উনি হাত পায়ের উপর নিচে জমিনে আছেন আর ওনার ছেলে, ছোট ছেলে ওনার পিঠে বসে ওনার সঙ্গে খেলছে, উনি সেবা করছেন। এত বড় লোক প্রধানমন্ত্রী এই একটি রাজ্যে, যে বিশ্বব্যাপী রাজ্য, কিন্তু সেবা স্বীকার করা ওনাকে এত পছন্দ নয় যেন কি অন্যদের সেবা করা। এইটাই হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যাপার। যদি আমরা আমাদের যে সেবা করার একটা প্রবৃত্তি আছে সেটা যদি ভগবানের উপরে আমরা কেন্দ্রিত করি, তাহলে নিশ্চয়ই ভগবদ্গীতার অনুসারে আমরা পরম সুখের লাভ করতে পারব। এটা আত্মার স্তরে, এটা শরীরের স্তরে নয়। তাই জন্য যে আত্মার আমরা ভেদ করি, যে আমি এই দেশের, ওই ওই দেশের, এই জাতির, ওই জাতির, এই ভাষা, ওই ভাষা, এই ভক্তি পথে এরকম শারীরিক ভেদ নেই। কোনো জাতি ভেদ নাই, কোনো দেশ ভেদ নাই, কোনো ধর্ম ভেদ নাই, কোনো প্রকারের ভেদ নাই এখানে। কেননা আত্মা আমরা সবাই ভগবান কৃষ্ণের অংশ। যারা নাস্তিক তারাও ভগবান কৃষ্ণের অংশ। তাই জন্য আমাদের সবাইকে মিলিয়ে একসঙ্গে ভগবান কৃষ্ণের সেবা করতে হবে। আর এই কলিযুগে বিশেষ করে আনন্দ লাভ করার উপায় হচ্ছে ভগবানের পবিত্র নামের কীর্তন। হরের নাম, হরের নাম, হরের নাম ঐব কেবলম, কলৌ নাস্যৈব 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 কতিরন্যথা। এই কলিযুগে একমাত্র উপায়, একমাত্র উপায়, একমাত্র উপায়, আর সেটা হচ্ছে শ্রী হরির নাম, শ্রী হরির নাম, শ্রী হরির নাম। শুধু এই ভগবান কৃষ্ণের নামগুলো যদি আমরা স্বীকার করি, পরম আনন্দের লাভ করব আর আমার জীবন, আমাদের জীবনটা সার্থক হয়ে যাবে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। এত সরল, টাকা খরচ করতে হবে না, বড় বড় পিএইচডি ডিগ্রি লাভ করতে হবে না, সন্ন্যাস নিতে হবে না, হিমালয়ে গিয়ে কোনো তপস্যা করতে হবে না। কেউই করতে পারে, বাচ্চা করতে পারে, বৃদ্ধ করতে পারে, পুরুষ স্ত্রী কেউও করতে পারে। এই কলিযুগে সুখ লাভ করা, আনন্দ লাভ করা, ভক্তদের সঙ্গে হরিনাম কীর্তন করা আর কৃষ্ণ কথা শ্রবণ কীর্তন করা, এটা সহজ উপায়। এখন আগেও আমরা মহারাজের কাছ থেকে শুনব আর তারপরেও কীর্তন হবে। আপনারা খুব ভাগ্যশালী, আপনারা এত উৎসাহপূর্বক আর শ্রদ্ধাপূর্বক এখানে এসে এত ধৈর্য রেখে আপনারা শ্রবণ করছেন, এটা ভারত থেকে ভালো অবস্থা। ভারতবর্ষেও এত শান্তিপূর্ব এবং এত লক্ষ্য দিয়ে, ধৈর্য রেখে মাঝে মাঝে ছাত্রদের সমাজে এরকম করে না, কিন্তু আপনারা খুব ভাগ্যশালী, আপনাদের হৃদয়ে এই শ্রদ্ধা আছে। তাই জন্য আপনাদের সামনে এই প্রার্থনা, এই নিবেদন যে এই কৃষ্ণ ভাবনামৃতের পথে গম্ভীরতাপূর্বক আপনারা স্বীকার করুন আর জীবনের আসলে যে আনন্দ সেটা লাভ করুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ শ্রীমান দেবামৃত দাস ব্রহ্মচারী প্রভুকে। তো এই পর্যায়ে ইসকন বাংলাদেশের সম্মানিত সাধারণ সম্পাদক হিজগ্রেস চাঁদুচন্দ্র দাস ব্রহ্মচারী প্রভুকে মালদানে ভূষিত করছেন ভক্ত প্রভাত প্রভু। মালদানে ভূষিত করছেন ভক্ত প্রভাত প্রভু। আর প্রভু হচ্ছে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তার স্বাগত বক্তব্য প্রদান করছেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আজকে এই ইয়োগ ফেস্টিভ্যালে সর্বপ্রথমে আমার প্রণাম নিবেদন করি আমার গুরুদেব লজ্জায় পত্রকার স্বামী গুরু মহাজীর চরণে। ইসকনের প্রতিষ্ঠা আচার্য অভয় চরণারবিন্দ ভক্তিবন্ধ স্বামী প্রভুপদের করুণা ভিক্ষা করি। আজকের অনুষ্ঠানে পরম পূজনীয় শ্রীমৎ গিরি গোবিন্দ স্বামী মহারাজের চরণে আমার প্রণাম নিবেদন করি। আজকে মঞ্চ অবশ্য আইওএফের পরিচালক ইস্কন আইওএফের পরিচালক শ্রীমান দেবামৃত প্রভুর চরণে আমার প্রণাম নিবেদন করি। আজকে মঞ্চ অবশ্য দেবকী বালাজি নার চরণে আমার প্রণাম নিবেদন করি। মঞ্চে বরিষ্ঠ যুবসমাজ ভক্তবৃন্দ আছেন সবার চরণে আমার প্রণাম নিবেদন করছি। মঞ্চের সামনে যারা উপরিষ্ঠ আছেন ছাত্রছাত্রী সবাইকে আমি স্কুলের পক্ষ থেকে স্নেহ ও ভালোবাসা প্রদান করছি। হরে কৃষ্ণ। আসলে আজকে আমার বলার কিছু নেই, কারণ এখানে যারা উপস্থিত আছেন সেই বিবেকানন্দ স্বামী মহারাজ, দেবকী মহারাজি এবং আমাদের ইয়োগ ফেস্টিভ্যালের পরিচালক প্রভু, আসলে ওনারা যে কথা আপনাদেরকে বলেছেন সেটা আপনারা হৃদয়ে ধারণ করুন, তাহলেই আপনাদের ভক্তি জীবনের উন্নতি লাভ হবে। আর আমি যতটুকু বেশি সময় নেব ততটুকু আপনাদের লস হবে, কারণ এরপরে আমার পরে মহারাজের আলোচনা এবং মহারাজের যে কীর্তন, ওনার যে কীর্তনের গ্রুপ আছে এই কীর্তন শুনে আপনারা এত মুগ্ধ হবেন এবং আপনারা চিন্তাই করতে পারবেন না যে কত এরকম কীর্তন আপনারা জীবনেও কোনদিন শ্রবণ করেননি যা আজকে আপনারা শ্রবণ করবেন। আর এখানে যাদের যার কৃপায় ওনারা আপনারা ওনাদের কীর্তন এবং বক্তৃতা শ্রবণ করতে পারবেন, তিনি হচ্ছেন আমাদের পরম পূজনীয় দেবকী মহারাজ। উনি চেষ্টা করে সবাইকে এই অনুষ্ঠানে এনেছেন, বিশেষ করে আমাদের রূপসনাথ মন্দিরে আমাদের কনভেনশন হয়ে গেল তিন দিন, আজকে ভক্তিবৃক্ষ নামক সম্মেলন, আগামীকাল ইয়োগ ফেস্টিভ্যাল হবে, এই সব কিছুর আয়োজনের মূলে হচ্ছেন আমাদের দেবকী মহারাজ। উনি অনেক চেষ্টা করে অনেক কষ্ট করে সবাইকে এই অনুষ্ঠানে এনেছেন এবং সবাইকে এই ভাগবত প্রবচন এবং সুন্দর কীর্তন উপহার দিয়েছেন, এটা আপনাদের পরম সৌভাগ্য। যখন এই অনুষ্ঠান আমরা রূপ সনাতনে করার প্ল্যান করি তখন আমি বলেছিলাম জগৎগুরু প্রভুকে যে যশোরের আমরা কেবলমাত্র ইয়োগ টিচিং শুরু করেছি, তা জগৎ যশোরের ইয়োগরা এই ফেস্টিভ্যালে যোগদান করতে পারবে না, তার কারণ আমরা তাদেরকে ঠিক মতো টেন্ড আপ করতে পারিনি, আমাদের কিছু নীতিমালা আছে। এই জন্যে তাদের জন্য আমরা যে হলে ডিসেম্বরে যে প্রোগ্রাম করেছি এরকম একটা প্রোগ্রাম করলে এবং সমস্ত মহারাজরা এখানে আসলে তারা উৎসাহ পাবে এবং তাদের তারা কিছু শুনতে পারবে এবং তারা এই পারমার্থিক দিকে উন্নতি লাভের উৎসাহ পাবে। তা জগৎগুরু প্রভু আমাদের ভক্ত আশিসকে এখানে পাঠিয়ে অলমাত্র তিন চার দিনের মধ্যে একটা সুন্দর আয়োজন করেছে, এতে আমি আমি মুগ্ধ হয়েছি, কারণ এত অল্প সময়ের মধ্যে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন খুবই ভালো লাগছে। এই জন্য ইস্কনের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আর আমি কথা দিয়েছিলাম যে আপনাদেরকে যে আমরা প্রত্যেক মাসে না হলেও তিন মাস পর পর এখানে একটা অনুষ্ঠান করতে পারবো, তার শুভ সূচনা অলরেডি হয়ে গেছে। আমার মনে হয় প্রত্যেক মাসেই একটা না সেমিনার হচ্ছে এখানে, তিন মাসে নয় প্রত্যেক মাসেই হচ্ছে এখানে, আমার মনে হয় প্রত্যেক মাসেই এখানে অনুষ্ঠান হচ্ছে। যাই হোক, আশা করি নেক্সট ইয়ার কনভেনশনে আপনারা সবাই রূপসনাতন মন্দিরে কনভেনশনে যোগদান করতে পারবেন, সেভাবে আপনারা প্রস্তুতি গ্রহণ করতে পারবেন আশা করি। যাই হোক, আমার বক্তৃতা দীর্ঘায়িত করবো না, মহারাজ আছেন উনি আপনাদেরকে সুন্দর আলোচনা শোনাবেন এবং সুন্দর কীর্তন সেবন করাবেন এবং সেই কীর্তন এবং আলোচনা শুনে আপনাদের পার্থিক উন্নতি না হবে এই আশীর্বাদ ব্যক্ত রেখে আপনাদের সবাইকে কৃষ্ণপতি জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। হরে কৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ চৈতন্য দাস ব্রহ্মচারী প্রভুকে। সেই পর্যায়ে কৃষ্ণ কথামৃত নিয়ে আসছেন ইসকন গুরু ও সন্ন্যাসীবর্গের অন্যতম হিজ হলিনেস ভক্তি বৃঙ্গ গোবিন্দ স্বামী মহারাজ।